জ্ঞানী আলো আসুন কিছু শিখি, আসুন কিছু শিখি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى اليك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله وعلى اليك واصحابك يا نور الله প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান আসুন কিছু শিখি এর মধ্যে। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আজকেও ইনশাআল্লাহ আমরা কিছু নামাজের মাসাইল সম্পর্কে, রোজার মাসাইল সম্পর্কে এবং নামাজের মধ্যে যে আরবি বাক্যগুলো আমরা পাঠ করে থাকি সে বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ আলোচনা করব। তবে শুরুতে আসুন আমরা দরুদে পাক পাঠ করার ফজিলত শ্রবণ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদে পাক পাঠ করার অগণিত অসংখ্য ফজিলত বর্ণিত রয়েছে। আমিরুল মুমিনীন হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন, যেই বৃক্ষের ফল আপেলের চেয়ে বড়, আনারের চেয়ে ছোট, মাখনের চেয়ে নরম, মধুর চেয়েও মিষ্টি আর মিষ্কের চেয়েও অধিক সুগন্ধম। এই বৃক্ষের ডালসমূহ ভেজা মুক্তার, এই বৃক্ষের কাণ্ড স্বর্ণের আর পাতা মূল্যবান পাথরের। তো বলা হচ্ছে এই বৃক্ষ সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লা ইয়াকুলু মিনহা ইল্লা মান আকসারা মিনাস সালাতি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। বলা হচ্ছে ওই বৃক্ষের ফল, যে বৃক্ষের কথা বলা হয়েছে, ওই বৃক্ষের ফল একমাত্র সে ব্যক্তি খেতে পারবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের উপর বেশি পরিমাণে দরুদে পাক পাঠ করবে। আল্লাহু আকবার, একবার মুহাম্মদ সহকারে দরুদে পাক পাঠ করে নিয়ে আসুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসুন প্রিয় মাতা দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়ের প্রতি আমরা যাব। তবে তার পূর্বে আমরা ভালো ভালো নিয়ত করে নিই, কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল হচ্ছে উত্তম রয়েছে। যে নামাজের বিষয়ে, যে নামাজের বিষয়ে যেগুলো মাসাইল রয়েছে এগুলোর আলোচনা করা হবে এবং রোজার বিষয়ে আলোচনা করা হবে, এগুলো মনোযোগ সহকারে শ্রবণ করে তার উপর আমল করার আমরা চেষ্টা করব। আসুন প্রিয় আমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আমরা আজকে যে বিষয়ে শ্রবণ করব তা হচ্ছে নামাজের ফরজের বিষয়। তো নামাজের ফরজ সম্পর্কে আপনার কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যেটাকে অনেক সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি নামাজের আহকাম একটি কিতাব তিনি লিখেছেন, তার মধ্যে অত্যন্ত সুন্দর করে এই নামাজের শর্তসমূহ, নামাজের পরশসমূহ এবং আরও অন্যান্য বিষয় যেগুলো নামাজের প্রয়োজনীয় বিষয়গুলো সবগুলো অত্যন্ত সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন। তো তারই মধ্য থেকে আমি বর্ণনা করার চেষ্টা করব, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করে তা আমল করার জন্য চেষ্টা করবেন। আসুন, তো নামাজের ফরজের বিষয় যেটা রয়েছে, নামাজের ফরজ সম্পর্কে বলা হচ্ছে নামাজের ফরজ হচ্ছে সাতটি। দেখুন, এগুলো এমন গুরুত্বপূর্ণ না, এগুলো যদি মনোযোগ সহকারে আপনি শ্রবণ না করেন এও হতে পারে এই ফরজ সম্পর্কে আমরা না জানার কারণে আমাদের আমলের মধ্যে ডিস্টার্ব হয়ে যাবে। আর যদি আমলে ডিস্টার্ব হয়ে যায়, আমলে যদি আমাদের যেভাবে আমল করা দরকার সেভাবে আমল করতে না পারি, আমাদের নামাজ হয়তো বরবাদ হয়ে যেতে পারে। তো এই জন্য বলবো আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। তো নামাজের ফরজ বলা হচ্ছে সাতটি, কী কী? এক নম্বর, তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমাকে আপনার নামাজে শর্তের মধ্যেও সামিল করা হয়, ফরজের মধ্যেও সামিল করা হয়। কারণ হচ্ছে এটা নামাজের ফরজের একেবারে শুরু, নামাজ শুরু করতে যেহেতু তাকবীরে তাহরিমের সাথে একটা সম্পর্ক রয়েছে, আবার যেহেতু নামাজ প্রবেশের ক্ষেত্রে আপনার তাকবীরে তাহরিমের সাথে সম্পর্ক রয়েছে, সেজন্য এটা নামাজের শর্তের মধ্যেও সামিল হয়ে গেল এবং এদিকে ফরজের মধ্যেও সামিল হয়ে গেল। তো এরপর দ্বিতীয় নম্বর হচ্ছে কিয়াম, তৃতীয় নম্বর হচ্ছে কিরআত, চতুর্থ নম্বর হচ্ছে রুকু, আর পঞ্চম নম্বর হচ্ছে সিজদা, ষষ্ঠ কাদায়া আখির অর্থাৎ শেষ বৈঠক, সাত নম্বর হচ্ছে হুরুজ বিসুনাহি অর্থাৎ সালামের মাধ্যমে নামাজকে শেষ করা। তো আমরা তো শুনে নিলাম মোট সাতটি বিষয়, কিন্তু এই সাতটি বিষয় সম্পর্কে বিস্তারিত আজকে আমি বলবো না, আজকে আমি বলবো শুধুমাত্র তিনটি বিষয় সম্পর্কে আমি বিস্তারিত বলার চেষ্টা করব। আসুন আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি। তো প্রথম নম্বর, যে তাকবীরে তাহরিমা সম্পর্কে আপনার বলা হচ্ছে, তাকবীরে তাহরিমা এটা আসলে তো আমরা যে নামাজের শর্ত কালকে শ্রবণ করলাম সেই নামাজের শর্তসমূহের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, কিন্তু নামাজের আভ্যন্তরীণ যে কার্যাবলী রয়েছে তার সাথে যেহেতু এই তাকবীরে তাহরিমার একটা সম্পর্ক রয়েছে, তাই এটাকে নামাজের ফরজের মধ্যেও গণ্য করা হয়েছে। এরপর বলা হচ্ছে যে তাকবীর মুক্তাদি তাকবীরে তাহরিমার শব্দ আল্লাহু, আর ইমামের সাথে, অর্থাৎ আমরা যখন নামাজ পড়ি তো ইমাম সাহেব তো আল্লাহু আকবর বলে, এখন মুক্তাদি যদি ইমামের সাথে আল্লাহু শুরু করল কিন্তু আকবর অর্থাৎ পুরো তাকবীরটা ইমামের সাথে শুরু করে, যদি ইমামের আগে ইমাম সাহেব এখন আল্লাহু আকবর পরিপূর্ণ বলেনি আর মুক্তাদি তার আগে বলে নিয়েছে, তাহলে কি হবে? আমরা কি জানি? হয়তো অনেকে জানি না, হয়তো আমাদের মধ্যে এরকম, আমরা অনেক সময় নামাজ পড়তে যাই এই মাসআলা সম্পর্কে না জানার কারণে আমাদের নামাজ হতে বরবাদ হয়ে যাচ্ছে। তো সেই জন্য আমি বলবো আমরা এই মাসআলাগুলো একটু শ্রবণ করে নিই। তো ইমামের সাথে কেউ কোনো মুক্তাদি যদি আল্লাহু বলে আর আকবর ইমামের পূর্বে যদি সে বলে ফেলে, ইমামের সাথে শেষ না করে ইমামের আগে যদি আকবর এটা বলে শেষ করে নেয়, তবে তার নামাজ হবে না। এটা ফতোয়া আলমগীরের হাওয়ালা দিয়ে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুমুল্লাহ আলিয়া ওনার নামাজের আহকামের মধ্যে এটা বর্ণনা করেছে। এরপর বলা হচ্ছে ইমামকে কোনো ব্যক্তি যদি রুকুতে পায় আর সে যদি তাকবীরে তাহরিমা বলতে বলতে রুকুতে চলে গেল, মনে করেন এই বিষয়টা আমি এমনভাবে আপনাদেরকে পেশ করছি যারা আরও সহজভাবে বুঝতে পারেন, আপনি মসজিদে গেলেন, এখন ইমাম সাহেব রুকুর মধ্যে রয়েছে, আপনি গিয়ে কী করলেন? আপনি গিয়ে আল্লাহু আকবর বলে ডাইরেক্টলি আপনি রুকুতে চলে গেলেন। তো তাকবীরে তাহরিমাকে আলাদা করে আপনি তাকবীরে তাহরিমা আল্লাহু আকবর বলে এরপর রুকুর তাকবীর আপনি করেননি, আপনি ডাইরেক্টলি গিয়ে তাকবীরে তাহরিমা না করে একেবারে ডাইরেক্টলি আল্লাহু আকবর বলে রুকুতে চলে গেলেন, তাহলে আপনার নামাজ তো হবে না। তো এটা সঠিক নিয়ম হচ্ছে, প্রথমে যখনই আপনি কোনো মুক্তাদি, যখন আমরা কোনো ইমামের পিছনে নামাজ পড়তে যাব, তো ইমাম যদি রুকুর মধ্যে থাকে আমরা গিয়ে সাথে সাথে প্রথমে আল্লাহু আকবর তাকবীরে তাহরিমা এটা আমরা পাঠ করব, আল্লাহু আকবর এটার পরে তারপর আমরা সেকেন্ড তাকবীর বলে আল্লাহু আকবর বলে আমরা রুকুতে যাব। আর রুকুর মধ্যে যদি আমি সুবহানা রাব্বিয়াল আযীম অথবা একবার সুবহানাল্লাহ পরিমাণ অর্থাৎ একবার এক তসবিহ পরিমাণ সময় যদি আমি রুকুতে পেয়ে যাই ইমামের সহিত, ইমাম ওঠার আগে ইমামের সহিত যদি আমি এক তসবিহ পরিমাণ সময় পেয়ে যাই, তাহলে আমার নামাজ একেবারে প্রথম রাকাত থেকে গণ্য হয়ে যাবে। আর যদি আমি আপনি কোনো ইমামের পিছনে নামাজে সামিল হলাম রুকু অবস্থায় আর আমি আল্লাহু আকবর বলে আমি রুকুতে গেলাম মাত্র, কিন্তু যাওয়ার সাথে সাথে এখন আমি কোনো তসবিহ পরিমাণ থাকতে পারিনি, ইমাম তার আগেই উঠে গেল, তাহলে সেই রাকাত আমি পেলাম না, আমাকে সেই রাকাত একেবারে শেষে পড়ে দিতে হবে। এরপর বলা হচ্ছে এমন কোনো ব্যক্তি যদি তাকবীর সে উচ্চারণ করতে সক্ষম নয় যে কোনো কারণে, কারো বোবা হতে পারে, যে কোনো সমস্যার কারণে যদি আপনার বাকশক্তি যে বন্ধ হয়ে যায়, তো সেরকম ব্যক্তি যদি তাকবীর সে মুখে বলতে না পারে, সে যদি অন্তরে তাকবীরের ইচ্ছা করে এটা তার জন্য যথেষ্ট হবে। এরপর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটা হচ্ছে যখন আমরা কোথাও যাই তো যদি বড় জামাত হয় তখন মুকাব্বির থাকে। এখন মুকাব্বির এর নিয়ম হচ্ছে সে সর্বদা ইমামের পরে বলবে। তো ইমামের পরে বললে তার তাকবীর তো গণনা করা হবে, ঠিক হবে, সঠিক হবে, আর তার তাকবীর এটাও সঠিক হতে হবে, আল্লাহু আকবার। যদি তার তাকবীর সঠিক না হয়, তার তাকবীর যেটা বললাম আল্লাহু অথবা আকবার অথবা আকবার এভাবে হয়, তাহলে তার নামাজ তো চলে যাবে, এবং তার অনুসরণ করে যদি কেউ নামাজ পড়ে তারও নামাজ চলে যাবে। এরপর হচ্ছে ক্রিয়াম বা দাঁড়ান। আপনার ক্রিয়ামের যেই নিম্নতম সীমা বলা হচ্ছে সেটা হচ্ছে হাত যদি আমরা বাড়াই তো হাত যেন হাঁটু পর্যন্ত না পৌঁছে, আর ক্রিয়ামের একেবারে পরিপূর্ণ যেটা সীমা এটা হচ্ছে একেবারে সোজা হয়ে দাঁড়ানো। সোজা হয়ে যদি আমরা দাঁড়াই তাহলে এটা উত্তমভাবে ক্রিয়াম হবে। ক্রিয়াম বলতে আপনার দাঁড়ানো, নামাজের মধ্যে আমরা যেটা দাঁড়াই এটাকে ক্রিয়াম বলে। তো এরপর বলা হচ্ছে ক্রিয়াম এটা ততটুকু সময় পর্যন্ত করতে হবে যতক্ষণ পর্যন্ত কিরআত পাঠ করা হবে। নামাজের মধ্যে কিরআত যতক্ষণ পাঠ করতে হয় কিয়ামে ততক্ষণ করতে হবে, যতটুকু পরিমাণ কিরআত পড়া ফরজ ততটুকু পরিমাণ দাঁড়ানো ফরজ হয়েছে, যতটুকু পরিমাণ ওয়াজিব ততটুকু পরিমাণ ওয়াজিব, যত এবং যতটুকু পরিমাণ কিরআত সুন্নাত ততটুকু পরিমাণ দাঁড়ানো সুন্নাত। তো প্রিয় আমাদের চ্যান দর্শকবৃন্দ, তো আমরা হয়তো বুঝতে পেরেছি বিষয়টা। এরপর বলা হচ্ছে ফরজ বিতির দুই ঈদ এবং ফজরের সুন্নতে দাঁড়ানো হচ্ছে ফরজ। যদি কোনো সঠিক কারণ থাকে তাহলে আলাদা বিষয়, আর সঠিক কারণ ব্যতীত কেউ এসব নামাজ বসে বসে আদায় করে তবে তার নামাজ হবে না। হ্যাঁ, যদি কেউ অসুস্থ থাকে, সত্যি সে অসুস্থ, সত্যি সে মাজু, সেরকম যদি কোনো কারণ থাকে যেটার কারণে সে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, তো তার জন্য তো অনুমতি অবশ্যই রয়েছে। এরপর আমরা কিয়ামের আসলে অনেক মাসআলা রয়েছে, আমি এখানে সংক্ষিপ্ত কয়েকটি মাসআলা বর্ণনা করার চেষ্টা করেছি। এরপর বলা হচ্ছে কিরাতের বিষয়। তো কিরাত আমরা এতটুকু স্মরণ রাখি, কিরাত হচ্ছে নামাজের মধ্যে অন্যতম একটি ফরজ। তো কিরাতের মধ্যে অবশ্যই একটি বড় আয়াত অথবা ছোট তিন আয়াত পরিমাণ কিরাত পাঠ করা ফরজ হয়েছে। কেউ যদি কিরাত ছেড়ে দেয় নামাজের মধ্যে তাহলে তার তো ফরজেই ছুটে গেল। তো কিরআতের মধ্যে যে হরফগুলো পড়তে হয়, অর্থাৎ আমরা কোরআনে পাকের যে আয়াতগুলো পড়ব এই আয়াত সঠিক শুদ্ধভাবে পাঠ করতে হবে। কারণ কি, অনেক সময় কিরআতের মধ্যে এমন হয় অনেক হরফ ভুল হওয়ার কারণে, হরফের চেঞ্জিং হওয়ার কারণে, পরিবর্তন হওয়ার কারণে অর্থ চেঞ্জিং হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তো এরকম যখন বিশাল পরিবর্তন হয় তাকে বলে লাহানে চলি, এরকম বড় ভুলের কারণে নামাজও বাতিল হয়ে যায়। তো প্রিয় মাদের চান দর্শকবৃন্দ, আমরা শুনলাম যে নামাজের কিছু মাসআলা সম্পর্কে, আসুন এবার আমরা নামাজের মধ্যে যে আরবি বাক্য পাঠ করতে হয় সেই বাক্য আমরা ইনশাআল্লাহ আমরা শিখব। আসুন আজকে আমরা যেটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে তাআউযু আর তাসমিয়া, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসুন এটা আমরা শুদ্ধ করে, যেহেতু এটা আমাদের নামাজে পড়তে হয় এই কারণে আমরা এটা যেন নামাজে শুদ্ধ করে পড়তে পারি, আসুন আমরা এটা একটু প্র্যাকটিস করি।
أعوذ بالله من الشيطان الرجيم.
দেখুন এখানে কি, প্রথম একটা হামজা আ, হামজা জবর আ আ, এরপর আইন, প্রথম একটা আ একেবারে নর্মাল না আ, এরপর আইন, আইনটা কীরকম রু, এটা একটু একটু হার্ড হবে, ওটা হচ্ছে একেবারে পাতলা না, কিন্তু এটা একটু হার্ড হবে না, আ আউ আ উ আ উ আ উ, হতে পারে আমাদের মাঝে দর্শকরা যারা দেখতে পাচ্ছেন এটা তো একটু কষ্টকর হবে। দেখুন একটু যদি কষ্ট করেন, একটু যদি চেষ্টা করেন, ইনশাল্লাহ সঠিক করে আপনি পড়তে পারবেন। তো কোরআনে পাকের তিলাওয়াত কতই উত্তম কাজ, একটু আমরা চেষ্টা করি।
আউ আউযু যু আউযু,
অনেকে বলে জু, জু হবে না, জু হলে অন্য হরফ এসে যাবে, এখানে হবে জু জু। জিব্বার আগাকে আমরা এই দাঁতের আগার ভিতরের যেটা আগা আছে এটার মধ্যে যদি লাগাই তাহলে দেখবেন যে এটা উচ্চারণ করতে খুব সহজভাবে আপনি সঠিকভাবে উচ্চারণ করতে পারবেন।
আউযু 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 বিল্লাহি বিল্লাহি।
আমরা অনেকে কি করি, যেখানে আল্লাহ তাআলার নাম আসে আমরা ল ল ল এটা পড়ি। কখনো আপনার আল্লাহ তাআলার নাম মোবারকের আগে অর্থাৎ আল্লাহ তাআলার নাম মোবারকের মধ্যে যে লাম তাশদীদ যুক্ত লাম রয়েছে এটার আগের হরকত যদি জের হয় সেটা কখনো ল হবে না, এটা মনে রাখবেন। তো এখানে কি আসছে, বা জের বি, তো বা লাম জের বিল। তো যে জের হরকত আল্লাহ তাআলার নাম মোবারকের লামকে আপনার ধরবে তো সেটা কখন কি হবে না, ল হবে না, সেটা লা হবে, এটা স্মরণ রাখবেন। আর বাকি যদি এই লামের আগের হরকত যদি জবর হয় বা পেশ হয় সেটা ল হবে। ঠিক ঠিক আছে, তো এটা আমরা প্র্যাকটিস করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিনাশ শাইতানির রাজিম মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
প্রিয় মাতৃচন্দ্র দর্শকবৃন্দ, আশা করি আপনি এতক্ষণ বুঝে গিয়েছেন কীভাবে সঠিকভাবে আমরা পড়তে পারি, কীভাবে পড়লে আমাদের পড়াটা সঠিক হয়ে যাবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনি একটা প্র্যাকটিস করেন এবং এটা আপনি যে সঠিকভাবে পড়তে পারে তাকে শুনিয়ে আপনারটা সঠিক হয়েছে কি না এটা চেক করে নেন। তো যদি পারেন আপনি কোনো সুন্নি আলিম থাকলে আপনার আশেপাশের মসজিদের ইমাম তাকে শুনিয়ে ঠিক করে নেন, আর যদি কোনো মোবাইল লিগে দাওয়াত ইসলাম আপনার এলাকার মধ্যে থাকে তাকে শুনিয়ে ঠিক করে নেন। এরপর আসুন বিসমিল্লা।
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم
অনেকে কি করে যে বিসমিল্লাহি বিসমিল্লাহি এটা তো ঠিক পড়ে কিন্তু আল্লাহ এই হাকে ঠিক পড়ে না, এই হাকে পড়ে আপনার আল্লাহু যেটা হা আছে না সেই হা পড়ে। অথচ আপনার আল্লাহু এই হাটা হচ্ছে একেবারে আপনার পাতলা অর্থাৎ একেবারে হালকা করে এটা উচ্চারণ করা হয় কিন্তু ওই হাটা একটু দেখেন একটু হার্ড হবে না, হা হা হলকের কণ্ঠের মধ্যকান্তে কিন্তু এই উচ্চারণ হয় এই হাটা। তো সুতরাং আমরা এদিকে একটু লক্ষ্য রাখবো।
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم
প্রিয় মাদে চন্দ্র দর্শকবৃন্দ, আশা করি আপনি এতক্ষণ বুঝেই গিয়েছেন যে কিভাবে এই বিসমিল্লাহ শরীফ সঠিকভাবে পাঠ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সকলকে সঠিকভাবে পাঠ করার তৌফিক দান করুন। আজকে আমরা রোজার নিয়ত সম্পর্কে কিছু শ্রবণ করব। দেখুন আমরা রমজানে যে রোজা থাকি বা অন্য সময় যে রোজা থাকি তার নিয়তের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। তো নিয়ত সম্পর্কে কিছু মাসআলা মাসাইল আমরা যদি না জানি এরকম হতে পারে আমাদের রোজা বরবাদ হয়ে যেতে পারে। তো নিয়ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ মাসআলা আমরা শ্রবণ করি। আসুন, বলা হচ্ছে রমজানের রোজা ও নির্ধারিত মান্য ও নফল রোজার নিয়তের সময়সীমা সূর্যাস্তের পর থেকে পরদিন দাহবায়ে কুবরা অর্থাৎ শরীয়ত সম্মত যে অর্ধ দিবস এর পূর্বক্ষণ পর্যন্ত এই পুরো সময়ের মধ্যে আপনি যখনই নিয়ত করে নেবেন এ রোজা হয়ে যাবে। তো রমজানের রোজা নির্ধারিত মান্নাত ও নফল রোজার নিয়তের এই সময়সীমা হচ্ছে এটাই যে সূর্যাস্তের পর থেকে পরদিন দাহওয়ায়ে কুবরা, অর্থাৎ শরীয়ত সম্মতভাবে যে অর্ধ দিবস বলা হয় এর পূর্বক্ষণ পর্যন্ত, এ সময়ের মধ্যে আমরা এই রোজার নিয়ত করে নিতে পারি। আসুন এরপর নিয়ত কাকে বলে, বলা হচ্ছে নিয়ত হচ্ছে মনের ইচ্ছার নাম। শুধু এরকম না যে নিয়ত মানে মুখেই বলতে হবে যে আমি নিয়ত করছি এটা করছি এরকম বলতে হবে, এরকম নয়। কেউ যদি মনে মনে নিয়ত করে না সেটাও নিয়ত হয়ে যাবে। তো মুখে যদি কেউ বলে এটা মুস্তাহাব রয়েছে, অবশ্যই সে সওয়াব আরও পাবে। যদি কেউ রাতে রমজানের রোজার নিয়ত এভাবে করে, অর্থাৎ যখন রোজার নিয়ত কেউ যদি রাতে আরবিতে করতে চায় সেভাবে করতে পারে রাতে, অর্থাৎ আগামীকাল রোজা থাকবে আজকে রাতে সে নিয়ত করতেছে, কীভাবে করবে? নাওয়াই তো আন আসুমা গদম লিল্লাহি তাআলা মিন ফরদি রমাদান। আচ্ছা অর্থ কী? আমি নিয়ত করলাম যে আল্লাহ তাআলার জন্যে কাল এ রমজানের ফরজ রোজা রাখবে। তো সে আবার এটাও করতে পারে ইনশাআল্লাহ আজম, অর্থাৎ শুধু যদি আপনি অন্তরটা নিয়ত করেন কালকে আমি ইনশাআল্লাহ ফরজ রোজা রাখব, এটাও হয়ে যাবে। আপনি মুখে বলতে পারেন, বাংলা বললেও কোনো সমস্যা নেই। আচ্ছা যদি দিনের বেলা কেউ নিয়ত করে তো তখন কি বলবে? দিনের বেলায় যদি কেউ নিয়ত করে তখন সে বলবে নাওয়াই তো আন আসুমা হাযা আল-ইয়াউমা লিল্লাহি তাআলা মিন ফাদলি রমাদান। অর্থাৎ আমি নিয়ত করলাম যে আল্লাহ তাআলার জন্য আজকের এই রমজানের ফরজ রোজা রাখব, বাংলাতেও বললে হয়ে যাবে। তো মুখে বলা মুস্তাহাব, কিন্তু আপনি যদি মুখে না বলে অন্তরে নিয়ত করেন সেটাও তো হয়ে যাবে। আরবিতে নিয়তের বাক্যগুলো দ্বারা আদায় করলে তা নিয়ত বলে তখনই গণ্য হবে যখন এর অর্থ জানা থাকে। আর এই কথাও স্মরণ রাখুন যে মুখে নিয়ত করা হোক যে কোনো ভাষায়, এটা তখনই কার্যকর হবে যখন অন্তরেও নিয়ত উপস্থিত থাকবে। এরকম না আপনি মুখে নিয়ত করলেন আরবি করেন বাংলা করেন কিন্তু অন্তরে আপনার নিয়ত নেই, তখন সে নিয়ত হবে না। অন্তরে নিয়ত থাকতে হবে, এরপর মুখে থাকলে আরও উত্তম। এরপর বলা হচ্ছে নিয়ত নিজের মাতৃভাষায় করা যেতে পারে, অর্থাৎ আপনি বাঙালি হলে বাংলা ভাষায়, আপনি যদি হিন্দের হন তাহলে হিন্দুস্তানি ভাষায়, আপনি যদি আরববাসী হন আরবি ভাষায়। তো যে কোনো ভাষায় নিয়ত করা যেতে পারে, আরবি অথবা অন্য কোনো ভাষায় নিয়ত করুন না কেন, নিয়ত করার সময় অন্তরের ইচ্ছা এটা অবশ্যই থাকতে হবে। আর যদি এনে খামখেয়ালি এমনি আপনি যদি এমনি শুধু শুধু মুখের মতে আরবি বা অন্য কিছু নিয়ত এমনি মুখে বলেন কিন্তু অন্তর যদি নিয়ত না থাকে তাহলে সেই নিয়তকে নিয়ত বলে গণ্য করা হবে না। তো সুতরাং আমরা যখন নিয়ত করব অবশ্যই আমরা অন্তরের দিকে খেয়াল করে সঠিকভাবে নিয়ত করার চেষ্টা করব। এরপর বলা হচ্ছে যদি দিনের বেলায় নিয়ত করেন তবে এটা আবশ্যক যে এভাবে নিয়ত করা আমি সুবেহ সাদিক থেকে রোজাদার। যদি এভাবে নিয়ত করেন যে আমি এখন থেকে রোজাদার ভোর থেকে নয় তাহলে তো রোজা হবে না, কারণ রোজা তো ভোর থেকেই হয়। সুতরাং যদি দিনে নিয়ত করা হয় তাহলে আমি একেবারে সুবেহ সাদিক থেকে আমি আমার রোজা রাখছি, এটা নিয়ত করবে। এরপর বলা হচ্ছে দিনের বেলায় কৃত সেই নিয়তেই বিশুদ্ধ হবে যে সুবেহ সাদিক থেকে নিয়ত করার সময় পর্যন্ত রোজা ভঙ্গকারী এমন কোনো কাজ না করা। আপনি সুবেহ সাদিক থেকে যদি দিনের যে সময়টুকু বলা হয়েছে সেই সময়ের মধ্যে যদি কোনো কিছু এমন কাজ, এমন কিছু না খান, এমন কাজ না করেন যেটা নিষেধ রয়েছে, খাওয়া নিষেধ রয়েছে, আর অনেক কাজ নিষেধ রয়েছে আপনারা জানেন, এগুলো থেকে যদি আপনি বিরত থাকেন আর সেই অবস্থায় যদি নিয়ত করেন তাহলে নিয়ত হয়ে যাবে, আর না হলে নিয়ত হবে না। আপনি যদি এভাবে নিয়ত করেন যে আগামীকাল কোথাও দাওয়াত থাকলে রোজা রাখবো না অন্যথায় রোজা রাখবো, আপনি যদি কখনো এরকম নিয়ত করেন তাহলে এই নিয়ত সঠিক হবে না, এই নিয়ত হবেই না। সুতরাং এমত অবস্থায় আপনি কখনো রোজাদার হতে পারবেন না। রমজানের দিনে রোজার নিয়ত করলেন না, এমনও না যে রোজা রাখলেন না, যদিও বা জানা আছে যে এটা রমজানুল মুবারক মাস তবে রোজা হবে, আপনি নিয়ত করেন নাই আবার রোজাও রাখেন নাই, এমনি যদি আপনি মনে করেন যে আমার রোজা হয়ে যাবে সেরকম রোজা হবে না, এটা ফতোয়া আলমগীরের মধ্যে রয়েছে। এরপর সূর্যাস্তের পর থেকে শুরু করে রাতের যে কোনো সময়ে নিয়ত করলেন, আপনার সূর্য যখন ঢলে যায়, সূর্য অস্তের পর আর কি, সূর্য যখন অস্ত হয়ে যায় এরপর থেকে রাতের সময় আপনি নিয়ত করলেন, অথবা রাতের বেলা আপনি পানাহার করলেন, তো আপনি যেহেতু নিয়ত করেছেন সেহেতু আপনার নিয়ত ভঙ্গ হবে না, নিয়ত থাকবে, সেই নিয়ত আপনার এর পরের দিন রোজা রাখার জন্য যথেষ্ট হবে, নতুনভাবে আপনার নিয়ত করার প্রয়োজন নেই। আপনি রাতে রোজার নিয়ত তো করেননি, মনে করেন অনেক সময় রাতে আমরা রোজার নিয়ত করে নিই, অতপর রাতেই আপনি এটা আবার দৃঢ় ইচ্ছা করলেন যে রোজা রাখবেন না। আপনি একবার নিয়ত করলেন আমি আগামীকাল রোজা রাখব, আবার আপনি পাক্কা নিয়ত করেছেন, দৃঢ় নিয়ত করেছেন আমি রোজা রাখবো না, তাহলে আপনার নিয়ত যেহেতু ভঙ্গ হয়ে গিয়েছে আপনাকে নতুনভাবে আবার নিয়ত করতে হবে। আর যদি নতুন নিয়ত না করেন, এমনি রোজা রেখে দেন, তাহলে আপনার তো নিয়তেই নেই, তাহলে এটা রোজা তো হবে না। তো সুতরাং আমরা নতুনভাবে আবার নিয়ত করে আমরা সেই দিনের রোজা রেখে দিব। আচ্ছা, এরপর বলা হচ্ছে নামাজের মধ্যভাগে কথা বলার নিয়ত তো করলেন, অনেক সময় যদি কেউ করে এটা বলা হচ্ছে তো, কিন্তু কথাবার্তা বললেন না, তবে নামাজ ভঙ্গ হয়, মানে মনে করেন কেউ নামাজ পড়ছে তো নামাজের মধ্যে কেউ যদি কথা বলে নামাজ তো ভঙ্গ হয়ে যায়, কিন্তু কেউ ইচ্ছা করেছে যে কথা বলব, অর্থাৎ শয়তান অবস্থা যে কোনো কারণে হল, কিন্তু সে বলেনি, অথবা এমন সিচুয়েশন হয়ে গিয়েছে কারোর সাথে কথা বলা সে আবশ্যক মনে করছে কিন্তু সে বলেনি, তাহলে তার নামাজ ভঙ্গ হবে না। তো তদ্রূপ কেউ রোজা পালনকালে রোজা ভঙ্গ করার শুধু নিয়ত করেছে কিন্তু ভঙ্গ হওয়ার মতো এমন কোনো আমল করেনি, তাহলে তার রোজাও ভঙ্গ হবে, তার রোজা সঠিক থাকবে। আচ্ছা, সেহেরি খাওয়াও নিয়তের অন্তর্ভুক্ত, যদি কখনও কোনো ব্যক্তি সেহেরি খাওয়ার জন্য উঠে, এটাও নিয়তের, অর্থাৎ এটাও একটা রোজার নিয়তের মতো, সে যেহেতু রোজা থাকবে সেই কারণে সে সেহেরি খাওয়ার জন্য উঠেছে, তো সেহেরি খাওয়া এটাও নিয়তের অন্তর্ভুক্ত, সেটা হোক রমজানের রোজার জন্যে বা অন্য কোনো রোজার জন্যে। কিন্তু তবে সেহেরি খাওয়ার সময় যদি এটা ইচ্ছা করে কেউ যে বুড়ে রোজা রাখবো না, তবে এই সেহেরি খাওয়া নিয়ত নয়, অর্থাৎ কেউ বুড়ে সেটা মনে করলো আমি সেহেরি খাচ্ছি বুড়ো কিছু খাবো অথবা বুড়ে রোজা রাখবো না, এরকম সে সাথে সাথে এরকম নিয়ত করলো, তাহলে তার সেহেরিটা রোজার নিয়ত হিসেবে গণ্য হবে না, তাকে এই সেহেরির পরে সে একেবারে রোজা থাকবে এই নিয়তে তাকে সেহেরি নিয়ত করতে হবে, এই নিয়তে যদি সে সেহেরি করে সেই সেহেরিটাও রোজার নিয়ত হয়ে যায়। আচ্ছা, এরপর বলা হচ্ছে রমজানুল মোবারকের প্রতিটি রোজার জন্য নতুন করে নিয়ত করা আবশ্যক, প্রথম তারিখে কিংবা অন্য কোনো তারিখে যদি পূর্ণ রমজান মাসের রোজার নিয়ত করে নেওয়া হয় তবুও এই নিয়ত শুধু সেই এক দিনের নিয়ত হিসেবে গণ্য হবে, অবশিষ্ট দিনগুলোর জন্য হবে। এরপর বলা হচ্ছে রমজানের রোজা ও নির্ধারিত মান্নত এবং নফল রোজা ব্যতীত অবশিষ্ট রোজাগুলো যেমন রমজানের রোজার কাজা ও নির্ধারিত মান্নত ও নফল রোজার কাজা আর নির্ধারিত মান্নতের রোজার কাজা ও কাফফারার রোজা এবং হজ্জে তামাত্তু এর রোজা, এসব ক্ষেত্রে সুবহ সাদিকের আলো উজ্জ্বল হওয়ার অর্থাৎ ঠিক সুবহ সাদিকের সময় কিংবা রাতে নিয়ত করা আবশ্যক, এবং এটাও আবশ্যক যে যে রোজা রাখবে বিশেষ করে সেই রোজারও নিয়ত করবে, যদি ওই রোজাগুলো নিয়ত দিনের বেলায় অর্থাৎ সুবহ সাদিক থেকে শুরু করে দেখা কোবরার পূর্বক্ষণ পর্যন্ত করে নেই, তবে নফল হলেও তা পূরণ করা আবশ্যক, ভঙ্গ করলে কাজা ওয়াজিব হবে। যদিও বা একথা আপনার জানা থাকে যে আমি যে রোজা রাখার ইচ্ছা করেছিলাম এটা সেই রোজা নয় বরং নফলে। এরপর আরেকটি নিয়ত সম্পর্কে বলা হচ্ছে, আপনি যদি এটা মনে করে রোজা রাখলেন যে আপনার দায়িত্বে রোজার কাজা রয়েছে, এখন রেখে দেওয়ার পর জানতে পারলেন যে এটা ভুল ছিল, এই ধারণাটা ভুল ছিল, যদি তাৎক্ষণিকভাবে ভঙ্গ করে নেন তবে কোনো ক্ষতি নেই, অবশ্য উত্তম হচ্ছে পূর্ণ করে দেওয়া, যদি জানতে পারার পর তাৎক্ষণিকভাবে ভঙ্গ না করেন তবে এখন রোজা রাখা আবশ্যক হয়ে গেল, তা ভঙ্গ করতে পারবেন না, যদি এরকম রোজা ভঙ্গ করেন তাহলে সে রোজা আবার আপনাকে কাজা করে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সলাতু ওয়া সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
জ্ঞানী আলো জ্ঞানী আলো আসুন কিছু শিখি আসুন কিছু শিখি।